Hello.
এখন শুরু হচ্ছে হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারত বাংলাদেশ সম্পর্ক। অনুষ্ঠান সঞ্চালন করছেন তাহিরা কিবলিয়া।
ধন্যবাদ শেগুফতা নাসরিন কুইন। শ্রোতবন্ধুরা, যেমনটি শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইতিমধ্যেই আপনারা শুনলেন এবং আরও একবার জানিয়ে দিচ্ছি আমাদের আজকের বিষয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং বাংলাদেশ ও ভারত সম্পর্ক। আজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিবিদ এম হুমায়ুন কবির। রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনি লাইনে আছেন? আমরা এখনও রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, লাইনটি মনে হয় ব্যস্ত আছে। তবে আমরা আবারও চেষ্টা করব। ভারত থেকে দিল্লি থেকে যোগ দিচ্ছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার দিল্লি ব্যুরো চিফ জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্ত রায়চৌধুরী, আপনি লাইনে আছেন?
নমস্কার,
নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর সুফিয়ান খন্দকার, আর্কিডেইজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল টেকনোলজি ম্যানেজার এবং পানি সম্পদ বিশেষজ্ঞ। ডক্টর সুফিয়ান খন্দকার, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আপনারা যেমনটি জানেন, বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক গভীর এবং দীর্ঘদিনের। এই সম্পর্ক বরাবরই সৌহার্দ্যের মাপকাঠি ছাড়াইনি। দুদেশের মধ্যে রয়েছে 4098 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পথ, ঠিক বলা যায় না, সীমান্ত। এবারের সফরে আশা করা হচ্ছে যে 33টি চুক্তি, এমওইউ বা সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আসন্ন ভারত সফরকে ঘিরেই আজকের আমাদের হ্যালো ওয়াশিংটন। তো ইতিমধ্যে অনেকগুলি ফোন কল আসতে শুরু করেছে। আমরা প্রথমে একটি কল নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে কল করেছেন। হ্যালো
হ্যালো, বাংলার হ্যালো ওয়াশিংটনের এবারের বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারত বাংলাদেশ সম্পর্ক। শুরুতেই আমি যে বাংলা সকল শ্রোতা বন্ধু, কলাপ্রসবী, কর্মকর্তাবৃন্দ ও আমেরিকা সহ সারা বিশ্বের সকল বাঙালিকে জানাই আগাম বাংলা নববর্ষ 1424 সালের শুভেচ্ছা। এ সপ্তাহের ভিওএ হ্যালো ওয়াশিংটনের বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগ মুহূর্তে এই প্রাসঙ্গিক আলোচনা খুবই ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি। বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হবে যদি ভিওএ এই অনুষ্ঠানটি সরকারের কোনো কেউ শুনেন। ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে বা বর্তমান সরকারের আগের সময় খুব ভালো বলে জানি। ভারত এই ভালো সম্পর্কের সুযোগে ট্রানজিট সুবিধা উপভোগ করছে। এত ভালো সম্পর্ক থাকার পরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমরা পরাজিত। তিস্তার পানি চুক্তি সহ নানা কার্যক্রমের বাস্তবায়ন আগে কেন সম্ভব হচ্ছে না? আমার কাছে বিজ্ঞ প্যানেলের কাছে আমার প্রশ্ন, এবারের প্রধানমন্ত্রী সফরেও নাকি এ ব্যাপারে কোনো অগ্রগতি হবে না। তাহলে কিসের ভালো সম্পর্ক? আমরা কি পররাষ্ট্র নীতিতে এতই দুর্বল? আশা করছি বিজ্ঞ প্যানেল আমার বিষয়টি আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে।
অনেক ধন্যবাদ সোহেল রানা হৃদয় আপনার প্রশ্নের জন্য। আমরা তো এখনো বাংলাদেশ থেকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের নাম্বারটি চেষ্টা করছিলাম, ওনাকে পাচ্ছি না। তবে আমরা আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতেই আমরা যাচ্ছি জয়ন্ত রায় চৌধুরী, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন?
আমি পুরো স্পষ্ট ভাবে শুনতে পাইনি ভদ্রলোকের কথা।
আচ্ছা,
তবে যা বুঝতে পারলাম যে উনি শেখ হাসিনার ভিজিট টু ভারতবর্ষ এবং জঙ্গিবাদের যুদ্ধের নিয়ে কিছু প্রশ্ন করার চেষ্টা করছিলেন।
হ্যাঁ, তাছাড়া উনি আরেকটি বিষয় বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এর আগে আমরা জানি যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি উনি নাকচ করেছেন এবং উনি স্বাক্ষর করেননি, এবং সেই প্রেক্ষিতেই এই প্রশ্নটি উনি তুলে ধরেছেন যে বাংলাদেশের এই কেন এই চুক্তি হচ্ছে না, এটা আমরা আলোচনা করতে পারি, কারণ বিষয়টি চলেই আসবে। আর আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন যে এই বিষয়টি অবশ্য আমরা শুনব ডক্টর সুফিয়ান খন্দকারের কাছে, কারণ উনি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা কোথায় আছে, কেন এটা হচ্ছে না। তো দ্বিতীয় যে ভাগটি আছে, আমি সেই ভাগটি হয়তো ডক্টর সুফিয়ান খন্দকার আরও বিশদভাবে আলোচনা করতে পারবেন। তো প্রথম বিষয়টি যেটি সোহেল রানা হৃদয় জানতে চাচ্ছিলেন, যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে পানি বণ্টন চুক্তিটি করেননি, সেটার প্রেক্ষিতেই আপনি আলোচনাটা যদি করেন, যে আমরা জানি যে অভিন্ন নদী যে সমস্ত আছে, প্রায় 54টি নদীর অভিন্ন নদী আছে, যার ন্যায্য পাওনা অবশ্যই বাংলাদেশেরও আছে বলে মনে করেন, তো সেই ক্ষেত্রে আপনার মতামত আমরা শুনতে চাচ্ছি।
দেখুন, তিস্তা নদীর জলের বণ্টনের ব্যাপারে কেন্দ্র সরকার অনেকদিন ধরেই আগ্রহী যে এটা, এই চুক্তিটা সই হোক। পশ্চিমবঙ্গ সরকারের কিছু আপত্তি থাকার জন্য, আপত্তি বলবো না, বলবো কিছু রিজার্ভেশন থাকার জন্য এখনো চুক্তি সই হয়নি। চুক্তি সই হবে না এমন কোনো কথা এখনো বলা হয়নি, এবং আমার মনে হয় এই ব্যাপারেও, এই যে শেখ হাসিনার যে এই সাক্ষাৎকার হবে প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি প্রণববাবুর সঙ্গে, ইনফ্যাক্ট উনি প্রণববাবুর বাড়িতেই থাকছেন, আমার মনে হয় অনেকটা অগ্রসর হবে। কিভাবে অগ্রসর হবে সেটা এখনই বলা হয়তো মুশকিল, যতক্ষণ না কোনো চুক্তি সই হচ্ছে বা চুক্তি নিয়ে কোনো কথা হচ্ছে সেটা বলা হয়তো মুশকিল। কিন্তু যতদূর আমি জানি, এই চুক্তি সই করাতে ভারতবর্ষ খুবই আগ্রহী, হয়তো কিছু এগাবে এই যে শেখ হাসিনার যে এই ট্রিপটা, এটাতে কিছু এগাবে, কারণ এটাকে সবাই মনে করছে এটা খুব মহত্বপূর্ণ একটা বিষয় এবং মহত্বপূর্ণ একটা ট্রিপ। জঙ্গি বিরোধীর ব্যাপারটা নিয়ে ভারতবর্ষ শেখ হাসিনার সঙ্গে যথেষ্ট কাজ করছে যতদূর আমি জানি, এবং দুপক্ষই অনেকদিন ধরেই নিজেদের ইন্টেলিজেন্স শেয়ার করছে এক অন্যজনের সঙ্গে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই এভাবেই একমাত্র দক্ষিণ এশিয়াতে জঙ্গিবাদকে থামানো যেতে পারে এবং দমন করা যেতে পারে। তো বাকি যেটা উনি বললেন যে ওনাদের কোথায় ঘাটতি, আমার সেটা নিশ্চয়ই প্রফেসর এইটাতে আমার থেকে ভালো বলতে পারবেন, তবে আমার মনে হয় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে খুব একটা কিছু কোথাও ঘাটতি নেই, তারা ভালোই কাজ করেছে। আমি এর আগে যিনি হাই কমিশনার ছিলেন তারিক সাহেব, এবং এখন যিনি হাই কমিশনার আছেন সৈয়দ মুস্তাফা আলীর ভাইপো, দুজনেই খুবই ভালো কাজ করছেন। আমি বলবো যে অনেকদিন পরে বাংলাদেশ সত্যি এখানে ভারতবর্ষে খুব উচ্চ পদের এবং উচ্চ মানের প্রতিনিধি ভারতবর্ষে নিযুক্ত করেছে।
অনেক ধন্যবাদ জয়ন্ত রায় চৌধুরী। আমরা লাইনে পেয়ে গেছি রাষ্ট্রদূত, সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরকে। জনাব হুমায়ুন কবির, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ,
অনেক ধন্যবাদ আসরে যোগ দেওয়ার জন্য। তবে আপনি হয়তো আমাদের আলোচনার প্রথম অংশটুকু শোনেননি, তো আমরা মতামতটা নিয়ে নিচ্ছি ডক্টর সুফিয়ান খন্দকার। ডক্টর সুফিয়ান খন্দকার, আপনি এ বিষয়ে কি বলবেন?
তিস্তার ব্যাপারে আমি বলি একটু, ওখানে আসলে আমরা একটু জানার চেষ্টা করি যে কি ধরনের চুক্তি হওয়ার কথা বা ছিল আর কি। প্রথম একটা অ্যাডহক চুক্তি হয় ভারতের সাথে, সেটা 1983 সালে। ওই অ্যাডহক চুক্তিতে উল্লেখ ছিল যে বাংলাদেশের পানির অংশ থাকবে 36% শতকরা, এবং ভারতের 39%, এবং বাকি 25% থাকবে নদীর জন্য। 2010-11 ওই চুক্তিটাকে যেটা ফাইনাল করা হয়, সে চুক্তিটাতে একটু পরিবর্তন হয়েছে। সে পরিবর্তনটা হলো যে নদীর ভাগ কমিয়ে 20% করা হয়েছে, আর বাকি 80% ভারত 42.5% এবং বাংলাদেশ 37.5% পাবে। এইভাবে চুক্তিটা ছিল, এবং ওই চুক্তিটাই স্বাক্ষর করার কথা ছিল 2011 সালে, যখন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে আসেন। কিন্তু শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না আসাতে রাজি হননি, এবং উনি বলছেন যে না, এই অংশ এই অংশেতে উনি রাজি নন, এবং উনি নিজে এই নিয়ে অনেক একটা স্টাডি করিয়েছিলেন। কিন্তু ওইটি ফাইনাল বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এর আগেও 1987 সালে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ভারত সরকারের সাথে, তখনকার পরিমন্ত্রী এবং এখনকার পরিমন্ত্রী বাংলাদেশের একই ব্যক্তিত্ব, ওখানে ওইরকম একটা যে বেসিস হবে 50-50, এটা ক্লোজ টু 50-50। সেখানে বাংলাদেশ বলেছে যে এখানে নেগোসিয়েট করার মতো তেমন কিছু নাই অংশের ইয়েতে। আরেকটা জিনিসও দেখতে হবে যে বাংলাদেশের যে তিস্তা বারাজের অববাহিকায় লোকসংখ্যা প্রায় 70% আর ভারতে 30%, যদি মানুষের ধারণা এটাকে ই করা হয়, সেখানেও দেখতে হবে যে যে অংশটা বাংলাদেশ রাজি হয়েছে সেটা খুবই জাস্টিফাইড। এবং এখানে হয়তো জিও পলিটিক্স পলিটিক্যাল অল দোজ থিংস আসছে আর কি, যার ফলে হয়তো মমতা ব্যানার্জি এখনো রাজি হচ্ছেন না এবং মনমোহন সিং তখন ওটা হয়তো। এখানে আরেকটা জিনিস আমাদের জানা উচিত যে মোদি যদি যদি আংশ রাজ্য হয়, যদি পুরোপুরি ভারতের মধ্যে হয় তখন স্টেট গুলোর অধিকার থাকে, কিন্তু নদী যদি আন্তর্জাতিক হয় যেমন তিস্তা, তিস্তা যেহেতু বাংলাদেশে আসছে ভারত হয়ে, সেখানে কিন্তু কেন্দ্রের অধিকার পাল্টে, যদি যদি কেন্দ্র সরকার মোদী সরকার যদি ইচ্ছা করেন তারা আজকেই এটা সাইন করতে পারেন চুক্তিটা, কিন্তু হয়তো উনি করতে চাচ্ছেন না যে সবার মতামত নিয়ে। অন্যান্য অন্য রাজ্যগুলো কিন্তু রাজি হয়েছে একমাত্র পশ্চিমবাংলা ছাড়া। যদি সত্যিকার এমন অবস্থা হতে পারে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজি হলেন না, তখন কি হবে? তখন নিঃসন্দেহে মোদী সরকার যদি সত্যি ইচ্ছা করেন তিনি সাইন করতে পারেন এবং কোনো বাধা নেই।
আমার মনে হয় আজকের আলোচনায় এই বিষয়টি বারবারই ফিরে আসবে, কারণ এটি একটি মুখ্য বিষয়। তবে আমাদের শ্রোতা সোহেল রানা হৃদয় আরেকটি বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছেন, সেটি হচ্ছে যে এই যে চুক্তি হয়নি বা হচ্ছে না, সেই ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র নীতির কি দুর্বলতা আছে কি, আর সেটাই তার আক্ষেপের বিষয়। তো সে বিষয়ে আমি যাচ্ছি জনাব হুমায়ুন কবির, আপনার মতামত, আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি যে কেন মানুষের জনগণের মনে এরকম ধারণা ঘনীভূত হতে পারে বা আসতে পারে।
ধারণাটা তো হতেই পারে, হতে পারে, তার কারণ হচ্ছে যে গত ধরেন 2011 সাল থেকে 2011 সালে চূড়ান্ত হয়ে যাওয়া চুক্তিটি হয়নি এবং তারপরে বেশ কয়েক বছর পার হয়ে গেল, ভারতের প্রধানমন্ত্রী দুইজন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশ্বাস পেলাম, একজন মুখ্যমন্ত্রী যাকে নিয়ে আলোচনা হলো তিনিও বললেন যে আমার অপেক্ষা করুন আমি আপনাদের একটা ভালো ফিচারটা দেব। এখন এত কিছুর পরও যখন পাওয়া যায় না তখন তো জনমনে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি আমরা পাচ্ছি না বা আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের কূটনীতি শক্তিশালী নয় যে কারণে ভারতকে রাজি করানো যাচ্ছে না। এখানে দুটো জিনিস আমি বলবো, একটা হচ্ছে যে বাংলাদেশের দিক থেকে যদি বলেন কূটনৈতিক পর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে অন্যান্য পর্যায়েও কিন্তু এই বিষয়টা উল্লেখ করা বা ভারতের কাছে উপস্থাপন করা হচ্ছে, দাবি বরাবরই করা হচ্ছে। কিন্তু এখানে দ্বিতীয় যে বিষয়টা আমাদের জন্য জটিলতা তৈরি করেছে সেটা একটু আগেই সুফিয়ান ভাই বলেছেন, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর কারণে এই জটিলতাটা বেড়েছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের কূটনীতি সফল কি বিফল সেই কথাটা এই মুহূর্তে অকাট্য ভাবে বলা কঠিন, তার কারণ হচ্ছে যে আপাত দৃষ্টিতে আমরা সফল হচ্ছি না সেটা তো প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই চুক্তিটা হয়। তবে চেষ্টা, কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে, এটা এটা যেমন সত্যি কথা তেমন ওটাও সত্যি যে চুক্তিটা যতক্ষণ না হবে সম্পন্ন হবে ততক্ষণ কিন্তু সাধারণ মানুষের মনে এই ধরনের ধারণা জমতে পারে বা ধারণা তৈরি হতে পারে। এবং এটাও আমি মনে করি যে বাংলাদেশ সরকার যদি সম্ভব হয় আসলে মানুষের মনে যে ধারণাটা জন্মেছে এই ধারণাটাকে দূরীভূত করার জন্য সরকারের দিক থেকে যদি কিছু করার থাকে সেটাও তারা করতে পারেন, তারা ব্যাখ্যা করতে পারেন কি কারণে ঘটনাটা বা চুক্তিটা সম্পন্ন হলো না, সেটা ব্যাখ্যা করলে আমার ধারণা হয়তো জনগণ বুঝতে পারবে। তবে এমনিতেই বাংলাদেশের জনগণ বোঝেন না তা নয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে অভ্যন্তরীণ জটিলতা, ভারতে অভ্যন্তরীণ জটিলতা এটাকে আটকে রেখেছে। কিন্তু এখানে আরো একটা জিনিস যেটা সুফিয়ান ভাই বলেছেন আমি সেই জায়গায় আরেকটু মনোযোগী হতে চাইবো, সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্র বিদেশের সাথে সম্পর্কের বিষয়টা কিন্তু কেন্দ্রীয় সরকারের আওতাধীন এলাকার বিষয়, এবং সেই ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির প্রতি আমরা কিন্তু আস্থা রাখতে চাই, যদিও এটা মানতে দ্বিধা নেই যে বাস্তবতার নিরিখে কিন্তু আমরা 1996 সালে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ভূমিকা কিন্তু আমরা মেনে নিয়েছিলাম, এবং তাকে নিয়েই কিন্তু সেই 1996 সালের যে পানি চুক্তিটা হয়েছিল তা তখন ভারতের সরকার তৎকালীন সরকারকে আমরা প্রভাবিত করার জন্য আমরা জ্যোতি বসুর সহযোগিতা আমরা নিয়েছিলাম এবং পেয়েছিলাম, দুটোই হয়েছিল। এখন সেই জায়গায় যদি প্রয়োজন হয়, যেহেতু চুক্তিটা যদি না হয় তাহলে অসুবিধা শেষ পর্যন্ত বা ভুক্তভোগী আমরাই হচ্ছি, সেক্ষেত্রে যদি আমাদের দিক থেকে কূটনৈতিক সীমারেখার মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে এনগেজ হওয়া বা তাকে আমাদের পক্ষে টানবার মতো কোনো সুযোগ থাকে, সেই সুযোগটাকে আমি মনে করি যে কাজে লাগানো যেতে পারে।
অনেক ধন্যবাদ হুমায়ুন, জনাব হুমায়ুন কবির। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এই আলোচনার পরেও নানা রকম যান্ত্রিক গোলযোগ আমরা শুনতে পাচ্ছি, নানা রকম হর্ন বাজছে, সেই কারণে আমরা দুঃখিত, আমরা ঠিক বুঝে উঠতে পাচ্ছি না কি কারণে এই অন্য শব্দগুলো এসে আমাদের মনোযোগ, আপনাদের মনোযোগ আসলে প্রভাব হয়তো বা কিছুটা বিঘ্ন হচ্ছে, অনুষ্ঠান শুনতে অসুবিধা হচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো ছোট্ট একটি বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন এই নাম্বারে 2026193062। আর আপনারা তো জানেন আমাদের আজকের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারত বাংলাদেশ সম্পর্ক। আশা করি আপনারা অনুষ্ঠানে যোগ দেবেন। তো ইতিমধ্যে আরেকটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো।
হ্যাঁ, আমি মুমিনুল ইসলাম মুর্শিদাবাদের রানীনগর থেকে বলছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর এবং বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, এ বিষয়ে আজকে হ্যালো ওয়াশিংটনের বিষয়। আমি প্যানেলের কাছে একটা প্রশ্ন করতে চাইছি যে দুই দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে তিস্তা চুক্তি হোক, তো এতে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের পশ্চিম বাংলার জনগণের স্বার্থে বিঘ্ন ঘটতে পারে, এখানে ক্ষতি হতে পারে। হয়তো দুই দেশের প্রধানমন্ত্রী চাইবে যে তাদের আন্তর্জাতিক সম্পর্ক ভালো করার জন্য, কিন্তু আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের এটা ক্ষতি হোক, আমরা সেটার সমর্থন করছি না। বা প্যানেল কি মনে করছে সে ব্যাপারে?
অনেক ধন্যবাদ। তো প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি ডক্টর সুফিয়ান খন্দকার, আপনার কাছে। আমরা ইতিমধ্যে অনেকটা আলোচনায় শুনেছি, কিন্তু এখানে প্রশ্ন আরেকটি দেখা দিয়েছে, আপনি আরও ভালো বলতে পারবেন, যে বাংলাদেশ ভাটির দেশ, পানি উজান থেকে আসে, ভারত থেকে নেমে আসছে বাংলাদেশে। আমি অত্যন্ত দুঃখিত নানা রকমের আওয়াজের জন্য, ঠিক বুঝে উঠতে পারছি না আমরা এই আওয়াজগুলি কোথা থেকে আসছে। তবে শ্রোতা বন্ধুরা অত্যন্ত দুঃখিত। তো ফিরে যাচ্ছি, তো এই ক্ষেত্রে যেটা চাইছে পশ্চিমবঙ্গের শ্রোতা আমাদের বললেন যে তারা তাদের অন্তত মতামত যে তিস্তা চুক্তি এটা বাস্তবায়িত না হোক, সেটাই তারা চায়। তো এই প্রেক্ষাপটে আপনি কি বলবেন?
এখানে প্রশ্ন উঠেছে যে পশ্চিম বাংলার ক্ষতি কি হতে পারে। এখন প্রথমে আমাদেরকে স্বীকার করতে হবে যে তিস্তা একটি আন্তর্জাতিক নদী, এবং সেই নদীর পানির উপরে উজানের এবং ভাটির দুই দেশেরই সমান অধিকার। এখানে ইউনাইটেড নেশনস এর 1997 এর একটা কনভেনশন আছে, ইউএন কনভেনশন অন নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার্স, ওখানে ক্লিয়ারলি বলা আছে যে ইট হ্যাজ টু বি, দ্য শেয়ার হ্যাজ টু বি ইকুইটেবল অ্যান্ড রিজনেবল। এখন এখন আসি যে কেন পশ্চিমবাংলার ক্ষতি হবে। গজলডাবাতে যে বারাজটা করা হয়েছে সেটা ইরিগেশনের জন্য করা হয়েছিল, এবং সেটা থেকে তারা 66,000 হেক্টরে পানি সরবরাহ করছে জলসেচের জন্য। বাংলাদেশে তিস্তা বারাজ করা হয়েছে ডালিয়াতে, সেখানেও সমপরিমাণ বা তার চেয়ে বেশি ইয়ের কথা ছিল ইরিগেশন করার। আমরা যদি এখন পানির প্রবাহটা দেখি, যে গজলডাবন 1975 সালে বোধ হয়েছিল বা তার পরে আগে যে অংশটা ছিল সেই অংশের অনেক কম অংশ এখন বাংলাদেশে আসে। খরাকালীন সময়ে আমরা সাধারণত কবছর আগেও প্রায় 5,000 কিউসেকের মতো পাওয়া যেত, এবং গত বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 315 কিউসেক। এখন কথা হচ্ছে যে কতটা পানি সরিয়ে নিয়ে পশ্চিমবাংলার জলপাইগুড়িতে জলসেচ করলে করে বাংলাদেশকে বঞ্চিত করাতে এখানে পশ্চিমবাংলার ক্ষতির প্রশ্ন কোথায় আছে। আমি এর আগেও একটু বলেছি, পশ্চিমবাংলার এই নদী অববাহিকার লোক সংখ্যা মাত্র 8 মিলিয়ন, বাংলাদেশের 70 মিলিয়ন। তো 70 মিলিয়ন লোককে বঞ্চিত করে 8 মিলিয়নকে সব পানি দিতে হবে এমন কোন কথা নিশ্চয়ই বলা উচিত হবে না। ইকুইটেবল শেয়ার যেটা রাজি হয়েছে, যে গত যত বছরের পানির ওই খরাকালীতে পানির সমস্যাটা হয় ডিসেম্বর থেকে মে পর্যন্ত, তখন দেখা গেছে যে গজলডাবা ব্যারাজের সামনে যে পানি সেই অংশের, যেমন আমরা ফারাক্কাতে করেছি, যেমন আমরা গ্যাঞ্জেস ব্যারাজে করেছি, ইকুইটেবল শেয়ার, সেই ইকুইটেবল শেয়ার যদি দেওয়া হয় সেখানে পশ্চিমবাংলার ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং এর আগে যারা এইসব আলোচনায় ছিলেন, জয়েন্ট রিভার কমিশনে ছিলেন, তারা তো সবাই মিলেই 1983 সালে রাজি হয়েছেন যে কিভাবে এই পানিটা সরবরাহ করা হবে, এবং সেই চুক্তিটাকে এখন বেমালুম ভুলে গিয়ে যদি আমরা বলে বেড়াই যে পশ্চিমবাংলার ক্ষতি হবে, সেটা নিশ্চয়ই অন্যায় হবে। সেটাকে আমরা বলবো না যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার। তো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে গেলে বাংলাদেশের দাবি মানতে হবে, এবং সেখানে পশ্চিমবাংলার
মুর্শিদাবাদের
আমাদের যে বন্ধু যিনি শ্রোতা যে বললেন, সেটা ওনার ভ্রান্ত বিশ্বাস। কারণ পশ্চিমবাংলার খুব একটা ক্ষতিগ্রস্ত হবার কথা নয়, যেটা উনি যেটা আমার আগের বক্তা বললেন, গজলডাবার যে জল আসে সেটা নিয়ে আমরা অনেক গবেষণা করেই এই এই চুক্তির খসড়া তৈরি করেছিলাম, যে মোটামুটি অর্ধেক পানি, অর্ধেক জল ভারতবর্ষে এবং অর্ধেক জল বাংলাদেশে যাবে। এতে ইরিগেশন যে স্কিমটা তৈরি করে রেখেছে পশ্চিম বাংলা সরকার, তাতে খুব একটা কিছু ক্ষতি হওয়ার কথা নয়। যতটা জল তাদের দরকার ততটা জল তারা পাচ্ছে। এটা একটা ভ্রান্ত বিশ্বাস যে এই চুক্তিটা সই করলে পরে হয়তো বেশি জল বাংলাদেশে যাবে, তা নয়। যা জল যাচ্ছে আজকে বাংলাদেশে ততটাই জল যাবে, তার থেকে বেশি যেতে পারে না, এটা একটা অসম্ভব কথা বলা হচ্ছে। হ্যাঁ, এটা সত্য যে হিমালয়ান গ্লেশিয়ার যেগুলো তিস্তা নদীকে ফিড করে সেই গ্লেশিয়ারগুলো আস্তে আস্তে মেল্ট করে যাচ্ছে, এবং হয়তো আগে গিয়ে আজ থেকে হয়তো 20-30 বছর পরে যা জল তিস্তায় আছে তার থেকে অনেক কম জল হয়ে যাবে। কিন্তু তাতে দুপক্ষেরই ক্ষতি হবে, তাতে এক পক্ষের ক্ষতি এক পক্ষের লাভ, এটা হতে পারে না। তো সবসময় লোয়ার রিপেরিয়ান যে স্টেট বা নেশন আছে তারও একটা রাইট থাকে নদীর প্রতি, নদীটা একলা কারুর হয় না। সেই জন্যে এই প্রশ্নটা এবং কথাটা খুব একটা আমার মনে হয় না খুব একটা গুরুত্ব আছে। এটা মোর পাবলিসিটি স্টান্ট দ্যান রিয়ালিটি।
অনেক ধন্যবাদ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা তো শুনেছেন, তবে আবারও বলছি, আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং বাংলাদেশ ভারত সম্পর্ক। আর আজকে আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন বাংলাদেশ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিবিদ এম হুমায়ুন কবির, দিল্লি থেকে যোগ দিচ্ছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার দিল্লি ব্যুরো প্রধান জয়ন্ত রায়চৌধুরী, আর আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর সুফিয়ান খন্দকার, আর্কিডাইস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল টেকনোলজির ম্যানেজার এবং পানি সম্পদ বিশেষজ্ঞ। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে যোগ দিন। ইতিমধ্যে আরেকটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তো সদ্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর রয়েছে। তা আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে হাসিনার সঙ্গে ভারতের বিজেপি সরকারের, কেন্দ্রীয় সরকারের বেশ ভালোই সখ্যতা আমরা লক্ষ্য করেছি, ইতিপূর্বেও করেছি এবং বর্তমানে করি আর কি। কিন্তু তা সত্ত্বেও আমরা মাঝে মাঝে একটা ব্যাপার লক্ষ্য করি যে সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও যে বিভিন্ন সময় বাংলাদেশের দিকে আঙুল ওঠে যে সন্ত্রাসী অনুপ্রবেশ বা জাল নোটের অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে। তো এই যে সদ্য সফর রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর রয়েছে, তো সেখানে কি এই ধরনের অভিযোগগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার মতো কোনো আলোচনা হতে পারে বলে আপনাদের মনে হয় ভারত সরকারের তরফ থেকে?
অনেক ধন্যবাদ। প্রশ্নটি নিয়ে সরাসরি যাচ্ছি জনাব হুমায়ুন কবির আপনার কাছে।
ধন্যবাদ আমাদের প্রশ্নকর্তা বন্ধুকে। তিনি যেটা বলেছেন এটা, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে আগে এবং আমার ধারণা এবারেও হবে। তবে যেটুকু আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি যে সন্ত্রাসীরা আসলে সীমান্তের এপার ওপারে দুদিকেই যাতায়াত করে এবং তাদের অবস্থান দুদিকেই আছে, এবং সেই কারণেই ভারত এবং বাংলাদেশ মোটামুটি ভাবে বেশ অনেকদিন ধরেই পরস্পর পরস্পরকে সহযোগিতা করছে যাতে এই দুই দিকেই যারা বা যাতায়াত করেন বা অবস্থান করেন এইরকম সন্ত্রাসী গোষ্ঠী যাতে দুই দিকের মানুষের কোনো ক্ষতির কারণ না হতে পারে, তার জন্য তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকারে একে অপরকে সাহায্য করতে যাচ্ছেন। এবং আমার ধারণা ভারত বাংলাদেশ এখন সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যেটি সেটি হচ্ছে যে এই নিরাপত্তা বিষয়ক বা সন্ত্রাসবাদ বিরোধী পারস্পরিক সহযোগিতার বিষয়টা, এটা চলমান আছে। এবং আমার ধারণা এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময়তেও এই বিষয়টার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে, এবং সম্ভব হলে এই বিষয়ে দুই দেশের সম্পর্ক কিভাবে সম্প্রসারিত করা যায়, কিভাবে গভীর করা যায় এই বিষয়টা হয়তো তারা ভেবে পেয়েছেন।
এবং বাংলাদেশ ভারতের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা দেখেছি যে দুদেশের মধ্যে, আপনি যেমনটি বললেন যে দুদেশ কাজ করছে, প্রসঙ্গত বলাই যেতে পারে যে বাংলাদেশ থেকে কিন্তু উলফার নেতা অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এখনও আটক অবস্থায় রয়েছে, সেটাও কিন্তু একটা ইনিশিয়েটিভ ছিল, তাই না? এবং এই ইনিশিয়েটিভটা আরও ব্যাপকভাবে করা হবে বলেই আশা করা যায়।
আপনি সঠিক বলেছেন, এবং আমরা যদি একটু পেছন দিকে ফিরে তাকাই তাহলে আমরা দেখব যে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা বা এই সরকার ক্ষমতায় আসবার, বর্তমানেও সেই সরকারই আছেন, তারা ক্ষমতায় আসবার পর কিন্তু বাংলাদেশের দিক থেকে প্রথম উদ্যোগ নেওয়া হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের যাতে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না পারেন তার জন্য বাংলাদেশ সরকার একটা দৃঢ় অবস্থান নেয়, এবং সেই অবস্থানের প্রেক্ষাপটেই কিন্তু ভারতীয় বিচ্ছিন্নতাবাদী নেতৃবৃন্দ যারা এখানে ছিলেন তাদেরকে ভারতের হাতে সমর্পণ করা হয়, এবং সেই থেকেই কিন্তু দুই দেশের মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতার যাত্রা শুরু, এবং এক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগটাই কিন্তু প্রথম এসেছিল, এবং সেই উদ্যোগের হাত ধরেই কিন্তু এখন দুই দেশের মধ্যে আপনি বিভিন্ন পর্যায়ে যে নিরাপত্তা সহযোগিতা বিস্তৃত হচ্ছে এবং গভীর হচ্ছে সেটা এইভাবেই শুরু হয়েছে, এবং এখানে বাংলাদেশের একটা ইতিবাচক ভূমিকা ছিল সেটা কিন্তু আজ সকলেই স্বীকার করে।
আর দুদেশের মধ্যে আমরা তো জানি যে দীর্ঘ পোরাস বর্ডার রয়েছে, যেটা প্রায় 4,098 কিলোমিটার। তো এই দীর্ঘ বর্ডার যে সমান্তরাল তা তো নয়, বনাঞ্চল রয়েছে এবং নদীপথ রয়েছে, নানা রকম ভাবে রয়েছে। তো এই যে সীমান্ত সুরক্ষার জন্য কিভাবে কি করা যেতে পারে সে সম্পর্কে আপনি কিছু বলবেন কি?
আসলে দেখেন, এখানে সীমান্তে আমাদের দুইটা ভাবে আমি দেখব। একটা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে সাম্প্রতিককালে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এই সীমান্ত বিষয়ে, সেটা হচ্ছে যে এই 2015 সালের পরের থেকে আমরা 2016-30 জুন পর্যন্ত যদি ধরি, তাহলে একমাত্র মোহরিচর এলাকায় মাইল দুয়েক জায়গা বাদে ভারত এবং বাংলাদেশের মধ্যে 4,000 কিলোমিটার সীমান্ত কিন্তু চিহ্নিত হয়েছে মোটামুটি, এবং আমাদের সমুদ্র সীমা যেটা সেটাও কিন্তু এখন চিহ্নিত। কাজেই সেই দিক থেকে বিবেচনা করলে এটা খুবই একটা ইতিবাচক অবস্থা আমরা মনে করতে পারি, যে এত বড় সীমান্ত আমাদের সেটা মোটামুটি ভাবে আপনি ধরে নিতে পারেন যে এটা এটা চিহ্নিত হয়ে আছে। এবং এটার সমস্যা তো আছেই, যে কোনো সীমান্ত আপনি যেমনটা বলছিলেন যে এত বিস্তৃত সীমান্ত, এত ভিন্ন প্রেক্ষাপটের সীমান্ত, সেক্ষেত্রে নানান ধরনের জটিলতা আছে। এখানে দুই দিকেই যেহেতু সীমান্তের দুই পারই অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল অঞ্চল, সেই কারণেই এখানে নানান ধরনের অপরাধ সংঘটিত হয় এখানে, এবং এখানে প্রাণহানিও ঘটে। আমরা জানি বাংলাদেশের দিক থেকে একটা বড় বিষয় হচ্ছে যে সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে বাংলাদেশ বরাবরই ভারতের কাছে অভিযোগ উত্থাপন করে, এবং যাতে করে সীমান্তে হত্যাকাণ্ড না ঘটে তার জন্য জোরালো দাবি জানায়। কিন্তু এছাড়াও আপনি দেখবেন যে যেহেতু এলাকাগুলো অনুন্নত, সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। এখন এই অপরাধ প্রতিরোধ করবার জন্যে সীমান্ত রক্ষী বাহিনী দুই দেশের আছেন যারা কাজ করেন, কিন্তু সেই সাথে সাথে আরো একটা জায়গায় আমার মনে হয় বিশেষভাবে আমাদেরকে মনোযোগী হওয়া দরকার, সেটা হচ্ছে দুই দেশের জনগণ যদি এই বিষয়ে সচেতন হন তাহলে আমার ধারণা এই বিষয়টা যথেষ্ট ইফেক্টিভলি প্রতিরোধ করা সম্ভব হবে। আর আমরা যেটা বাংলাদেশ থেকে আর যুক্তি দেখিয়ে থাকি যে সীমান্ত, দুই দেশের সীমান্ত অঞ্চলগুলোর অর্থনৈতিক উন্নয়নের কাজটার প্রতি যদি দুই দেশের সরকারই মনোযোগী হয় এবং ওই সীমান্ত এলাকায় যদি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায় যেখানে মানুষ কাজ পাবে, কাজ করবে এবং অর্থনৈতিকভাবে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারবে, তাও তবেই আমরা মনে করি যে ভারত বাংলাদেশের এই বিস্তৃত স্থল সীমান্ত যেটা আছে সেই সীমান্তটাকে আপনি সমস্যার সীমান্ত না বলে সম্ভাবনার সীমান্তে আমরা রূপান্তরিত করতে পারি। এই বিষয়টার প্রতি আমার ধারণা মনোযোগী হলে বোধহয় ভবিষ্যৎটা আমাদের জন্য আরো একটু বেশি আশার আলো সঞ্চার করতে পারে।
অনেক ধন্যবাদ জয়ন্ত রায়চৌধুরী, আপনি এ সম্পর্কে কি বলবেন?
আমার মনে হয় জঙ্গিবাদের যে সমস্যা সেটা তো আছে,
এছাড়াও মানব পাচার, জাল নোট, এই বিষয়টিও কিন্তু বলেছেন, সে যাই হোক সবকিছুই জড়িত। জি,
এবং এটা ন্যাচারাল যে একটা জিনিস অন্য জিনিসের থেকে ফিড অফ করে, এটা তো আমরা আগেও দেখেছি প্রত্যেক বর্ডারই এটা হয় যে জঙ্গিবাদ যেখানে থাকে সেখানে ফেক নোটের, জাল নোটের বা মানব পাচারের ব্যাপার থাকে, কারণ এই তার থেকে একটার থেকে ওরা খরচা অন্যটার জন্য বের করে। এটা নর্মাল, এটা একটা বলতে পারেন এটা সব জায়গাতে এরকম ভাবেই জঙ্গিবাদ চলে। সেটাকে থামাবার জন্য, সেটাকে দমন করার জন্যই ভারতবর্ষ এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করছে বেশ কয়েক বছর ধরে, এবং রিসেন্টলি আমার মনে হয় অনেক সাফল্য অর্জন করেছে বোধ বাংলাদেশ এবং ভারতবর্ষ। ভারতবর্ষের টিপ অফে কিছু কাজ হয়তো বাংলাদেশ করেছে এবং বাংলাদেশের টিপ অফে ভারতবর্ষে এই সীমানাতেও কিছু কাজ করেছেন। এবং এটা তো প্রকাশ্যভাবে ন্যাচারালি মিডিয়াতে আমরা সবসময় লিখি না বা লিখতে পারিও না, কিন্তু এ নিয়ে অনেক কাজ এগিয়েছে এবং নিশ্চয়ই আমার মনে হয় এইবার যে শীর্ষ নেতৃত্বের যে এখানে মিটিং হবে সেখানেও এটা নিয়ে চর্চা হবে এবং সেটাও সেখানেও কিছু না কিছু ওনারা ডিসিশন নেবেন এটার উপরে। তো এটা একটা এগিয়ে যাচ্ছে, এটা একটা যুদ্ধ যেটা রাতারাত থামবে না বা রাতারাত শেষ হবে না, এটা নিয়ে সময় লাগবে। কিন্তু হ্যাঁ, এই যুদ্ধে যদি দুই দেশ একসঙ্গে লড়ে তাহলে নিশ্চয়ই দুই দেশ জয়ী হবে।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা নিয়ে নিচ্ছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আমি ভয়েস অফ আমেরিকাকে শুভেচ্ছা জানাই যে তারা নিয়মিতই খুব ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করেন, উন্মুক্ত আলোচনা করেন। আজকে যে বিষয়টা এখানে আলোচনা হচ্ছে সেটা অনেক গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন সামনে, এই যে সম্পর্কের বিষয়ে। আমি একটু বিষয়টা প্রশ্নটা আমার হলো এরকম যে মমতা ব্যানার্জি এখনই বলতেছেন যে তিস্তা চুক্তিতে সে অনীহা প্রকাশ করতেছে না। এখনো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উদ্দেশ্যে গেলই না, তার পূর্ব থেকেই সে চুক্তিতে স্বাক্ষর করবে না এরকম মন্তব্য করে বেড়াচ্ছেন, আসলে আদৌ কি এটা ঠিক কিনা। আরেকটা বিষয় হলো যে আমাদের বাংলাদেশের বেশি অঞ্চল জুড়েই ভারতের সীমান্ত এলাকা, প্রতিদিনই দু একজন লোক বিএসএফ গুলি খেয়ে বাঙালি মারা যাচ্ছে। তা আসলে এত কিছুই হচ্ছে, এই বিষয়গুলো ভারত কেন দেখছে না? এত মানুষ মারা যাচ্ছে, আলোচিত অনেক ঘটনাই ইতিমধ্যে ঘটেছে, আপনারা অনেকেই জানেন। এই বিষয়গুলো যদি একটু খোলামেলা আলোচনা করতেন তাহলে আমরা একটু উপকৃত হতাম। ধন্যবাদ।
ধন্যবাদ মাসুম বিল্লা। আরেকটি ফোন কল এসে গেছে, আমরা সেটিও নিয়ে নিচ্ছি কারণ আমাদের সময় খুবই সীমিত। ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো।
হ্যাঁ নমস্কার, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি, পল্লব মুখোপাধ্যায়।
জি বলুন।
একজন ভারতবাসী হিসেবে, একজন বঙ্গভাষী হিসেবে ভগিনী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই আন্তরিকভাবে। আশা করব এই সফর দুদেশের পক্ষেই সর্বার্থে সদর্থক হয়ে উঠবে, সহযোগিতা সহমর্মিতার বাতাবরণে আলোচনা ও চুক্তিও সম্পাদিত হবে দুদেশের সার্বিক কল্যাণে। কিন্তু মৌলিক দু একটি প্রশ্ন যে থেকেই যাচ্ছে, যেমন ভারত সফরের ঠিক আগেই বাংলাদেশের শীর্ষ আদালত ধর্মীয় মৌলবাদীদের চরম দণ্ড ঘোষণা করে কি দক্ষিণ এশিয়ায় নতুন করে আস্থা অর্জনের প্রাচীন পন্থায় পুনর্নবীকরণ করল, নাকি চল্লিশ বছরের তিস্তা জলবন্টনের টানা পোড়েনের সমাপ্তির মরিয়া প্রচেষ্টা শুধুমাত্র বাংলাদেশের আশু সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে? সবশেষে, যদিও বাংলাদেশের রাজধানী ঢাকাতে ধর্মীয় মৌলবাদীরা বাংলা নববর্ষ পালনের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে, তবুও সমস্ত বঙ্গভাষী বিশেষত বাংলাদেশের মানুষকে জানাই আগামীকালের রামনবমীর শুভেচ্ছা, নওরোজ এবং নববঙ্গাব্দের আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ।
ধন্যবাদ। প্রথমেই যাচ্ছি জনাব হুমায়ুন কবির আপনার কাছে।
দেখুন, আমাদের আর কয়েকদিন বাদেই তো বাংলা নববর্ষ, বাংলা নববর্ষে যে অনুষ্ঠান এটা কিন্তু সার্বজনীন অনুষ্ঠান, সার্বজনীন উৎসব, এবং আমরা এই সার্বজনীন উৎসব গত বহু বছর ধরে এটা করছি এবং এই অনুষ্ঠানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই কিন্তু অংশগ্রহণ করেন, এবং এটা আমাদের যেটা এমনটা বলছিলাম যেটা সার্বজনীন উৎসব, কাজেই এই সার্বজনীন উৎসবের মধ্য দিয়ে আমরা মনে করি যে তিনি আমাদের প্রশ্নকর্তা বন্ধু যে সংখ্যাটার কথা বলেছেন সেই সংখ্যাটাকে আমরা কিন্তু জয় করি আমাদের এই সকল মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে, এবং আমরা আগেও সেটা করেছি, আগামীতেও আমরা করতে পারবো এই বিশ্বাস করি, এবং প্রতি বছর এই পহেলা বৈশাখের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের এই মানুষের সকল মানুষের সার্বজনীনতার যে স্পৃহা বা সার্বজনীনতার যে আকাঙ্ক্ষা আছে সেটাকে আমরা শক্তিশালী করি, সামনে এগিয়ে নিয়ে যাই। এবং আমার ধারণা আগামী সপ্তাহে আমরা যখন আবার বাংলা নববর্ষ কে গ্রহণ করব, স্বাগত জানাবো, তখনও আরেকবার আমরা বাঙালির সংস্কৃতি, চিরায়ত সংস্কৃতি এবং সার্বজনীনতার বাণীটাকেই আমরা আবার জোরালোভাবে তুলে ধরব।
এবং জঙ্গি দমনের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র এই আসন্ন প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে নয়, আসলে এটা সার্বিকভাবেই নেওয়া হচ্ছে, জনকল্যাণে নেওয়া হচ্ছে, সেটাই কি?
আমি এখানে আপনাকে আপনাকে একটু মানে মনে আপনার মাধ্যমে আমার বন্ধুকে বলতে চাই যে বাংলাদেশে সাম্প্রতিক কালে এই যে জঙ্গি বিরোধী কার্যক্রম যেটা চলছে তার প্রধান শক্তি কিন্তু সাধারণ মানুষ। সাধারণ মানুষ জঙ্গিদের পছন্দ করে না এবং তাদের তারা কোথায় লুকিয়ে আছে তাদের বিভিন্ন তথ্যাবলী দিয়ে কিন্তু সরকারকে বা সরকারি বাহিনী বিভিন্ন বাহিনী যারা আছেন কাজগুলো করেন তাদেরকে সহায়তা করছেন। কাজে বাংলাদেশে এই সাধারণ মানুষের জঙ্গি বিরোধী অবস্থান এবং তার সাথে সাথে সরকারের জিরো টলারেন্স পলিসির ফলেই কিন্তু আমরা বলবো যে এই জঙ্গি বিরোধী কার্যক্রমের আমরা সাম্প্রতিককালে সফলতাগুলি দেখেছি।
ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর সুফিয়ান খন্দকার, আপনার মন্তব্য শুনতে যাচ্ছি, তারপরে আপনার মন্তব্য শুনে আমরা জয়ন্ত রায়চৌধুরীর কাছে যাব। খুব সংক্ষেপে বলুন।
প্রথমে আমি যে প্রশ্নটা একটা প্রশ্ন ছিল যে মমতা ব্যানার্জি চুক্তি করবে না, এমন কথা কিন্তু আমরা শুনিনি যে মমতা ব্যানার্জি চুক্তি করবেন না। তবে তার কিছু আশঙ্কা আছে সেটা তিনি ব্যক্ত করার চেষ্টা করছেন এবং আমি আমার দৃঢ় বিশ্বাস যে আলোচনার মাধ্যমে তার যে শঙ্কা আছে সেগুলো দূরীভূত করা সম্ভব হবে এবং অচিরেই বাংলাদেশ এবং ভারত বন্ধুত্বের মাধ্যমে যেমন আমরা গঙ্গার চুক্তি করেছি তেমন একটা সুন্দর চুক্তি অচিরেই হবে তিস্তার পানি নিয়ে। আর নববর্ষের ব্যাপারে যে বাঙালি আমরা সবাই বাঙালি, সে আমি আমেরিকায় বসেই হোক আর বাংলাদেশেই বসে হোক, নববর্ষ আমাদের একটি বিশাল অনুষ্ঠান যেটা আমরা সবাই একসঙ্গে করি, এখানে ধর্মের কোনো স্থান নেই, এটা বাঙালির অনুষ্ঠান।
ধন্যবাদ। আমরা ছোট্ট করে জয়ন্ত রায় চৌধুরী, ছোট্ট করে আপনার আপনার মন্তব্য।
আমি এইটুকুই বলবো যে আমার এক আফগান বন্ধু আমাকে আজকেই বলছিল যে আফগান লোকেরা প্রথমত আর্য, তারপরে তারা পুস্তু ভাষাভাষী, তারপরে তারা মুসলমান। আমি সেটাই বলবো যে আমরা সবাই বাঙালিরা প্রথমে বাঙালি, বাংলা ভাষা বলি, তারপরে আমরা হিন্দু বা মুসলমান। আমার মনে হয় বাংলাদেশে সেই জিনিসটা খুব ভালো করে ধরে রেখেছে, বাঙালিয়ানা বাংলাদেশ সম্পূর্ণ রূপে রেখেছে। রবীন্দ্রসঙ্গীত, কাজী নজরুলের গান ওই দেশে ভরপূর্ণভাবে রয়েছে এবং বাঙালি নববর্ষ ওরা নিশ্চয়ই খুব সুন্দর করে।
অনেক ধন্যবাদ জনাব এম হুমায়ুন কবির, জয়ন্ত রায় চৌধুরী এবং ডক্টর সুফিয়ান খন্দকার। আর সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, যাদের প্রশ্ন নিতে পারলাম না তাদের কাছে ক্ষমা চাইছি, আজকে এখানে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের তিনজনকে আবারও অনেক ধন্যবাদ।
আপনাকে অশেষ ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।